বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل من قبل هدى كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 21 জানুয়ারি, 7 মাঘ এবং ফার্সি 1 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9820 কিলোহার্টসে। সৌদি আরবে শোনা যায় 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ফাঁসির অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানের তালিবান সরকার হিরমান্দ নদীর উপর নির্মিত কামাল খান বাঁধ খুলে দেওয়ায় ইরানের সন্তোষ প্রকাশ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচনী আইনের খসড়া প্রস্তাব পাস করার উৎসুকের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে নতুন ধারাবাহিক আলোচনা, আসুন সুঅভ্যাস গড়ি। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এ অঞ্চলে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়া প্রসঙ্গে তেহরানের জুমার খতিব। রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন রাইসি। কামালভান্দি জানালেন ইরান রাশিয়া কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে। করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে 2 সপ্তাহ বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে লাগবে টিকা সনদ। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বোধ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতীয় স্বার্থ রক্ষার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সহযোগিতার ব্যাপারে রোডম্যাপ প্রণয়ন করে থাকে। আজ রাজধানী তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ একথা বলেন। ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়া চালানোর কথা উল্লেখ করে তিনি বলেছেন, এ ধরনের মহড়া আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বিরাট ভূমিকা রাখবে এবং এটাও প্রমাণিত হয়েছে সমগ্র এই অঞ্চলে অচিরেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। তিনি বলেন, এশিয়া মহাদেশে ব্যাপক জনশক্তি আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এ অঞ্চলের পরমাণু জ্বালানি শক্তি থাকার কথা উল্লেখ করে তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেছেন, বিশ্বে জ্বালানির চাহিদা মেটানোর ক্ষেত্রে এশিয়া মহাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আমরা নীতি নির্ধারকের অবস্থানে রয়েছি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির রাশিয়া সফরের কথা উল্লেখ করে তিনি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার ভিত্তিতে প্রতিবেশী এ দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বিরাট অবদান রাখবে, কেননা ইরান হচ্ছে আঞ্চলিক পরাশক্তি এবং এই দেশটি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মার্কিন আধিপত্যবাদ মোকাবেলায় ইরানের অভিজ্ঞতা এশিয়া অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরান, রাশিয়া ও চীনের সহযোগিতাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও তেহরানের জুমা নামাজের খতিব মন্তব্য করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা
এইওআই এর মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তেহরান এবং মস্কো কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে। এ বিষয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির মস্কো সফরের সময় গতকাল তিনি এসব কথা বলেন। কামালবান্দি জানান, বুশের পরমাণু বিদ্যুৎ স্থাপনায় নতুন ইউনিট নির্মাণের ব্যাপারে মস্কো এবং তেহরান আলোচনা করছে। ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র বেহরুজ কামালবান্দি আরও বলেন, প্রেসিডেন্ট রাইসি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে পরমাণু সহযোগিতার বিষয়টি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যু। তিনি আরও বলেন, পরমাণু স্থাপনা থেকে ইরান 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বুশের পরমাণু বিদ্যুৎ স্থাপনায় নতুন ইউনিট নির্মাণ করা হবে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি দুই দিনের রাশিয়া সফর শেষ করে মস্কো থেকে তেহরান ফিরেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তার এই সরকারি সফর অনুষ্ঠিত হয়। মস্কো অবস্থানকালে রাইসি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ 3 ঘণ্টা বৈঠক করেন এবং রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেন। এছাড়া রাশিয়ায় বসবাসরত ইরানি নাগরিকদের এক সমাবেশে এবং মস্কোর স্টেট ইউনিভার্সিটিতে তিনি বক্তৃতা করেন। পাশাপাশি মস্কোর গ্র্যান্ড মসজিদে মুসলিমদের এক সমাবেশে বক্তৃতা করেন প্রেসিডেন্ট রাইসি। সেখানে তিনি বলেন, সারা বিশ্বের মসজিদগুলোর উচিত তাকফিরি সন্ত্রাসবাদের বিস্তার ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। প্রেসিডেন্ট রাইসি জোর দিয়ে বলেন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং ইয়েমেনে ইসলামের নামে যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবরোধ চলছে, তার পেছনে মূলত মার্কিন এবং ইহুদিবাদী ইসরায়েলের পরিকল্পনা ও সমর্থন রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় আগামী 4 ফেব্রুয়ারি থেকে স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো 2 সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
করোনা পরিস্থিতির দ্রুত অবনতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠান 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে করোনা বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে 6টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানসমূহে 100 জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট বা 24 ঘন্টার মধ্যে PCR সার্টিফিকেট আনতে হবে। নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহের কর্মকর্তা কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এছাড়া বাজার, মসজিদ, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট ও রেল স্টেশন সহ সব ধরনের জনসমাবেশ স্থানে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এদিকে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ বালে ঘোষণা করেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামীকাল শনিবার থেকে 2 সপ্তাহ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি আশঙ্কাজনক জানিয়ে তিনি বলেছেন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে 100 জনের বেশি লোকজন অংশ নিতে পারবেন না। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে, তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 11,434 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 16,64,616 জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 28,192 জনের। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 752 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,55,597 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, 2020 সালের 8 মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখাকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বোধ বলে কটাক্ষ করেছেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখাকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বোধ বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আজ শুক্রবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুজন চক্রবর্তী প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, দেশের প্রধানমন্ত্রী যদি এত অপদার্থতার অংশীদার হন তাহলে সত্যিই তা বিপজ্জনক। তিনি আরো বলেন, স্বাধীন সার্বভৌম বাংলা ছেড়ে দিন, বাংলাকে ভাগ করে দিয়েছে, তারপরেও বাংলাদেশ দখলটাকে যারা অস্বীকার করতে চায় তারা আসলে পাকিস্তানের মনোভাবে বাংলাদেশ চলুক তার পক্ষপাতী, এটাই তারা পছন্দ করেন। এটা চূড়ান্তভাবে একটা দেশবিরোধী মনোভাবের প্রতিফলন। এতে সমস্ত গৌরব গাথা অস্বীকার করার একটা চেষ্টা, অবশ্যই এর নিন্দা করতে হবে এবং এর বিরোধিতা করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারত মহাসাগর এবং ওমান সাগরের অংশ বিশেষে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীনের যৌথ নৌমহড়া শুরু হয়েছে। সামরিক সহযোগিতা বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে আজ থেকে এই মহড়া শুরু হল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, 2022 মেরিন সিকিউরিটি বেল্ট নামের এই মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের মেরিন এবং এয়ারবোর্ন ইউনিট অংশ নিচ্ছে। মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজউদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরান, রাশিয়া ও চীনের অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় মহড়া এবং ভবিষ্যতেও এমন মহড়া অব্যাহত থাকবে। আজকের এই মহড়ার মূল স্লোগান হচ্ছে শান্তি ও নিরাপত্তার জন্য ঐক্য, যা সমুদ্রের 17,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে চীনের সামরিক বাহিনী বলেছে, আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর থেকে দূরে থাকতে হবে, তারা যেন অবৈধভাবে প্যারাসেল দ্বীপপুঞ্জের ধারের কাছে না আসে। দক্ষিণ চীন সাগরে মোতায়েন চীনের লিবারেশন আর্মি গতকাল এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড চীন সরকারের অনুমতি ছাড়া প্যারাসেল দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে, যার মাধ্যমে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। পিপলস লিবারেশন আর্মির বিবৃতিতে আরও বলা হয়েছে, চীনা নৌবাহিনীর এবং বিমান বাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে এবং বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার আশপাশ থেকে জাহাজটিকে চলে যেতে হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো তেল আমদানি করার তথ্য দিয়েছে চীনা কাস্টমসের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও চীনের পক্ষ থেকে তেল কেনার এই তথ্য জানানো হল। গতকাল কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, 2021 সালের ডিসেম্বর মাসে ইরান থেকে 2,60,312 টন অপরিশোধিত তেল কিনেছে। তবে চীনের কোন কোম্পানি এই তেল কিনেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর আগে ইরান থেকে তেল কেনার বিষয়ে চীন সর্বশেষ তথ্য জানিয়েছিল 2020 সালের ডিসেম্বর মাসে। সে সময় বেইজিং জানিয়েছিল তারা ইরান থেকে 5,20,000 টন তেল আমদানি করেছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের তালেবান সরকার বাঁধ খুলে দেওয়ার পর পানি হিরমান্দ নদী দিয়ে ইরানের হামুন হ্রদ ও জলাভূমির দিকে প্রবাহিত হচ্ছে। ইরান সরকার তালেবানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন।
আফগানিস্তানের তালেবান সরকার হিরমান্দ বা হেলমান্দ নদীর উপর নির্মিত কামাল খান বাঁধের মুখ খুলে দিয়েছে এবং দুই দশক পর প্রতিবেশী ইসলামী প্রজাতন্ত্র ইরান এই নদীর পানির ন্যায্য হিস্সা পাচ্ছে। এখন পানি হিরমান্দ নদী দিয়ে ইরানের হামুন হ্রদ ও জলাভূমির দিকে প্রবাহিত হচ্ছে, যা প্রায় 20 বছর ধরে খরা ও পানির অভাবে শুষ্ক এবং মরুভূমিতে পরিণত হয়েছিল। আর বাঁধ খোলার 72 ঘন্টা পরে পানি হামুন হ্রদ ও জলাভূমিতে এসে পৌঁছবে। 1973 সালে ইরানের সাথে আফগানিস্তানের হেলমান্দ হামুন হ্রদ ও জলাশয় অঞ্চলের পানি বণ্টনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি মোতাবেক বছরে 80 কোটি ঘনমিটার পানি ইরানের পাওয়ার কথা, কিন্তু আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের পর দেশটির নতজানু সরকারগুলো ওয়াশিংটনের ষড়যন্ত্রে ইরানের ন্যায্য হিস্সা দিতে অস্বীকৃতি জানায় এবং কামাল খান বাঁধের মুখ বন্ধ করে দেয়। এর ফলে ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশ মারাত্মকভাবে পানি সংকটের মুখে পড়ে। এমনকি ক্ষমতাচ্যুত সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি একবার চুক্তি বহির্ভূত তেলের বিনিময়ে পানি সরবরাহের উদ্ভট আবদার তুলেছিল এবং অদ্ভুত প্রস্তাবও দিয়েছিল। যাই হোক, ইরান সরকার আফগানিস্তানের তালেবান সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এই পানি ছাড়ার আগে ইরান তালেবান সরকারের সাথে হেলমান্দ হামুন হ্রদ ও জলাভূমির প্রাপ্য পানির হিস্সা নিয়ে কয়েক দফা আলোচনাও করেছে। বিশ্লেষকরা বলছেন, আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিতাড়িত ও বের করা গেলে এবং এসব অঞ্চলের দেশ, জাতি ও সরকারগুলোর ওপর পশ্চিমা পরাশক্তিগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অশুভ নেতিবাচক সাম্রাজ্যবাদী প্রভাব খর্ব করা গেলে বহু আঞ্চলিক সমস্যা, সংকট ও বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং পারস্পরিক সাহায্য ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলা সম্ভব। ইরান গত 5 মাস ধরে আফগানিস্তানে প্রয়োজনীয় খাদ্য, রসদপত্র, ওষুধ, জ্বালানি তেল ও কাঠ সরবরাহ অব্যাহত রেখে ভ্রাতৃপ্রতিম আফগান জনগণের ঘোর দুর্দিনে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আর নিঃসন্দেহে এ ধরনের উদ্যোগ ও পদক্ষেপ মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন বিশ্লেষকরা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে নির্বাচনী আইনের খসড়া সংসদে পাশ করার উদ্যোগকে দুরভিসন্ধি হিসেবে আখ্যায়িত করেছে বিরোধী দলগুলো। এদিকে সরকারের এ ধরনের সিদ্ধান্ত নিয়ে হতাশা ব্যক্ত করেছে টিআইবি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে নির্বাচন পরিচালনার জন্য সংবিধানসম্মত একটি আইন প্রণয়নের দাবিকে সময় স্বল্পতার অজুহাতে সম্ভব নয় বলে এতদিন যুক্তি দেখালেও এখন সেই আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিসভায় অনুমোদন হওয়া আইনের খসড়া সংসদের চলতি অধিবেশনে পাশ করার প্রচেষ্টা করা হবে। গতকাল বৃহস্পতিবার পানি স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের নিয়োগ আইন প্রস্তাবিত যেটা, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে এটা চলমান অধিবেশনে পাশ করা।
এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 এর খসড়া অনুমোদন দেওয়া হয়। খসড়া অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। কমিটি যাদের নাম প্রস্তাব করবে তাদের মধ্য থেকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এদিকে নির্বাচন আইন নিয়ে সরকারের হঠাৎ উদ্যোগের মাঝে দূরভিসন্ধি দেখতে পাচ্ছে বিএনপি সহ বিরোধী দলগুলো। তাদের ধারণা সরকার তাদের সুবিধা মতো আইন করতে যাচ্ছে, যে কারণে কারো সঙ্গে আলোচনা না করে চুপিসারে আইনের খসড়া তৈরি করা হয়েছে এবং হঠাৎ বিষয়টিকে সামনে আনা হয়েছে। গত সোমবার সকালে মন্ত্রিসভা নির্বাচন কমিশন বিষয়ক আইনের খসড়া অনুমোদন ঘোষণার পর রাতেই বিএনপির স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ নিয়ে পরদিন মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মন্ত্রিসভা যে খসড়া অনুমোদন করেছে তা অনুগত ও অপদার্থ। নির্বাচন কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে দলীয় স্বার্থে আইনি রূপ দেওয়ার সরকারি অপপ্রয়াস। এর ফলাফল হবে যেই লাউ সেই কদু। বিএনপি মনে করে নিরপেক্ষ স্বাধীন ও যোগ্য নির্বাচন কমিশন গঠনের নৈতিক সামর্থ্য আছে শুধু একটি নির্বাচিত সরকারের। গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন,
ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নির্বাচন কমিশন আইন পাস করতে যাচ্ছে, আপনারা বাকশালকে পুনঃপ্রবর্তন করতে যাচ্ছেন।
এদিকে নির্বাচন কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার নিয়োগে সরকার আকস্মিক যে পদক্ষেপ নিয়েছে তাকে ইতিবাচক বললেও প্রস্তাবিত আইনে নাগরিক সমাজ এবং অংশীজনের সুপারিশ আমলে নেবার সুযোগ সৃষ্টি না করায় হতাশা ব্যক্ত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতাবন্ধুরা। দৃষ্টিপাতের পর এবারে রয়েছে নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন সু অভ্যাস গড়ি শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান।
স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকে সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করি, আর এই সুস্থ সুন্দর জীবনের জন্য প্রয়োজন কিছু সু অভ্যাসের, যা আমাদের নিজেদেরই করে তুলতে হবে। সুঅভ্যাস গড়ে তোলার উপায় নিয়েই নতুন ধারাবাহিকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমরা। প্রথমেই বলে রাখছি, এই নতুন ধারাবাহিকে আমরা যেসব পরামর্শ দেব তা সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। কিছু ক্ষেত্রে জীবন পদ্ধতিতে পরিবর্তন আনতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাউন্সেলিং প্রয়োজন হতে পারে। আশা করি নিয়মিত আমাদের সঙ্গ দেবেন।
সুন্দর জীবনের জন্য শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রে সুস্থতা জরুরি। সুস্থতার জন্য প্রয়োজন শৃঙ্খলা। ব্যক্তি জীবনে শৃঙ্খলা থাকলে যে কোনো কাজই হয়ে ওঠে আরো সুন্দর ও আকর্ষণীয়। এছাড়া নিজের কাজের উপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। মানুষ চাইলেই সুশৃঙ্খল হতে পারে, এর জন্য কিছু অনুশীলন দরকার হয়। শৃঙ্খলা জোরদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন কিছু অভ্যাস গড়ে তোলা, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন ও যথাসময়ে কর্ম সম্পাদন। তবে নতুন অভ্যাস গড়ে তুলতে এবং জীবনে শৃঙ্খলা বাড়াতে এর পেছনে সময় ব্যয় করতে হয়। সুশৃঙ্খল হওয়ার অভ্যাস একবার গড়ে তুলতে পারলে জীবন আরো সুন্দর ও সফল হয়ে ওঠে এবং এর প্রভাব পড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আসলে শৃঙ্খলা মেনে চলার অর্থ হলো আপনার পরিকল্পনায় একটি ধারাবাহিকতা থাকবে, আপনি নিজের দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে আন্তরিক হবেন। তবে এসব পরিকল্পনা কেবল মনস্তাত্ত্বিক হলে চলবে। করবে না, বরং পরিকল্পনাকে সম্ভবে রূপায়িত করতে হবে।
শৃঙ্খলা মেনে চলার অংশ হিসেবে যথাসময়ে কাজ সম্পন্ন করতে হবে এবং গুরুত্ব অনুযায়ী কাজের তালিকাও সাজিয়ে নিতে হবে। আমরা যদি সফল মানুষদের জীবনযাপন পদ্ধতির দিকে তাকাই, তাহলে দেখতে পাই তারা সময়কে সঠিক ও সুন্দরভাবে সাজিয়ে লাগিয়েছেন, সময় ও সুযোগকে সর্বোত্তম উপায় ব্যবহার করেছেন, আর এটা কেবল শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার মাধ্যমে সম্ভব। পবিত্র ইসলাম ধর্মেও শৃঙ্খলা মেনে চলার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। আমিরুল মোমিনিন হযরত আলী আল ইসলাম সবাইকে বলেছেন, তাকওয়া অর্জন করবে এবং কাজের ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলবে। ইসলাম ধর্মের সময়কে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সময়ের কসম করেছেন। কোরআনের সূরা আজ-জুম্মারের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যাতে কাউ কেউ বলতে না হয়, হাই আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি তো শৈথিল্য করেছি।
শৃঙ্খলা ছাড়া জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়। জীবনে শৃঙ্খলা বাড়াতে নানা উপায় অবলম্বন করতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, শৃঙ্খলা বোধের সঙ্গে সময়ের সঠিক ব্যবহারের সরাসরি সম্পর্ক রয়েছে। একজন ব্যক্তির যখন কোনো লক্ষ্য ও পরিকল্পনা থাকে না, তখন তার জীবন হয়ে পড়ে বিশৃঙ্খলাপূর্ণ। এ কারণে সবারই কাজের একটি তালিকা নির্ধারণ করা জরুরি। এরপর এসব কাজের লক্ষ্য স্পষ্ট করতে হবে। যদি কাজের লক্ষ্য সঠিক বলে মনে হয়, তাহলে এই লক্ষ্যে পৌঁছার জন্য যা যা করা দরকার তারও একটি তালিকা প্রণয়ন করতে হবে। লক্ষ্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী হতে পারে। কোন লক্ষ্যটি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী তা ডায়েরিতে লিখে নিলে ভালো হয়। এরপর সেই তালিকা সব সময় সাথে রাখতে হবে, সম্ভব হলে নিজের চেয়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতে হবে, যাতে সব সময় আমাদের চোখে পড়ে।
যখনের কাজ তখনই করে ফেলতে হবে। এসব কাজ ছোট বড় যাই হোক না কেন, তা গুরুত্ব দিয়ে করতে হবে। নিজের কক্ষ পরিষ্কার করার কাজটিকে অত্যন্ত তুচ্ছ মনে হতে পারে এবং এ কারণে কাজটি পরে করব এমন মনোভাব নিজের মনে বাসনা বাড়তে পারে, কিন্তু এমন অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যে কোনো কাজের ক্ষেত্রেই এটা পরে করব এমন একটা মনোভাব সর্বনাশ ডেকে আনতে পারে মানুষের জীবনে। এমন মনোভাবের কারণে কাজ একটা একটা করে জমে কাজের পাহাড়ে পরিণত হতে পারে এবং জীবনের শৃঙ্খলাই নষ্ট হয়ে যেতে পারে। এ ধরনের মনোভাবের সবচেয়ে খারাপ দিক হলো ব্যক্তির মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি। প্রফুল্ল থাকতে চাইলে নিজের টেবিল চেয়ার সহ কর্মস্থলকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যে কোনো জিনিসপত্র একটি নির্দিষ্ট স্থানে রাখার অভ্যাস করে তুলুন। এমনটা ভাবলে চলবে না যে বড় বড় কাজ ও লক্ষ্যের জন্য কেবল পরিকল্পনা জরুরি। আপনি যদি জীবনে শৃঙ্খলা চান, তাহলে আপনাকে পোশাক পরিধান ও খাবার খাওয়ার মতো বিষয়গুলোতেও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পরিকল্পনা মেনে সামনের দিকে এগোতে হবে।
আপনি যদি অনেক বেশি সুশৃঙ্খল হতে চান, তাহলে নিজের ইচ্ছা ও প্রেরণাকে জোরদার করতে হবে। জগা খিচুড়ি টাইপের পরিকল্পনা করা যাবে না। পরিকল্পনায় ঘাটতি থাকলে এর ফলাফল উল্টো হতে পারে। অনেকে একটা ভুল ধারণায় ভোগেন। তারা ভাবেন তার স্থলে অন্য কেউ কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। এ কারণে এ ধরনের ব্যক্তিরা সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে কিছু কাজ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া জরুরি। এর ফলে নিজের উপর চাপ কমবে এবং নিজের দায়িত্বগুলো সুন্দরভাবে সময় মতো সম্পূর্ণ করা সম্ভব হবে। যাই হোক, সুস্থ সুন্দর জীবন নিশ্চিত করতে সব ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তি জীবনে শৃঙ্খলা থাকলে তা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাও নিশ্চিত করবে। এর ফলে সব ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থেকে দূরে থাকা যায়। শৃঙ্খলাপূর্ণ ও নিয়মানুবর্তী হওয়ার জন্য অনুশীলন জরুরি। এক লাফে এটা অর্জন সম্ভব নয়। ধাপে ধাপে সব কাজে শৃঙ্খলা আনার চেষ্টা করুন। আপনি যদি জীবনে শৃঙ্খলা আনতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন সহজেই। এর ফলে জাগ্রত হবে আপনার আত্মসম্মান বোধ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন সু অভ্যাস গড়ি। শীর্ষক নতুন ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 21 জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আগামী 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বললেন স্বাস্থ্যমন্ত্রী ইত্তেফাক। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 11 জন হাসপাতালে অনশন ভাঙেননি কেউই প্রথম আলো। তাঁদের সমালোচনার কোনো মূল্য নেই আমাদের কাছে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানব জমিন। চালের দাম কমছে না যেসব কারণে কালের কণ্ঠ। যুগান্তরের শিরোনাম, বহিষ্কার অব্যাহতি নিয়ে বিএনপিতে অস্থিরতা। ভারতের শিরোনাম, বক্তৃতায় বেটি বাঁচাও স্লোগান বলতে গিয়ে মুখ ফসকে বিড়ম্বনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনন্দবাজার পত্রিকা, দেশে বিজেপি বিরোধী জোটের নেত্রী হিসেবে প্রথম পছন্দ মমতাই বলছে সমীক্ষা। দৈনিক সংবাদ প্রতিদিন, আইএএস ক্যাডার আইনে কেন্দ্রের বিরোধিতায় মমতার পাশে বিজেপি ও এনডিএ শাসিত রাজ্য। আজকাল শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আগামী 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন। ইত্তেফাক সহ বেশিরভাগ দৈনিকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন আগামী 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি বলেন আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিদিন আক্রান্তের হার যেভাবে বেড়ে যাচ্ছে, 11 দফা দেবার পরেও সাধারণ মানুষেরা কেউ তা মানছে না। এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না। স্কুলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী 2 সপ্তাহ স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 11 জন হাসপাতালে অনশন ভাঙেননি কেউই প্রথম আলোর এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা ১১ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনও তারা অনশন ভাঙেননি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বহিষ্কার অব্যাহতি নিয়ে বিএনপিতে অস্থিরতা। যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, নেতাকর্মীদের বহিষ্কার পদ থেকে অব্যাহতি ও স্বেচ্ছায় পদত্যাগের ঘটনায় টাল মাটাল বিএনপি, অনেকটা নিজেদের আগুনে পুড়ছে দলটি। পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের ছাঁটাই করা হচ্ছে দল থেকে। এ নিয়ে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যেও সৃষ্টি হয়েছে অসন্তোষ। কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। চালের দাম কমছে না যেসব কারণে, কালের কণ্ঠের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মাঠ থেকে শতভাগ আমন ধান উঠে গেছে, চালের সরকারি মজুদও যথেষ্ট, তারপরও বাজারে কমছে না চালের দাম, উল্টো মিলগেট পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েই চলেছে। খুচরাই এই দাম ক্রেতা সাধারণের নাভিশ্বাস তুলেছে। বিভিন্ন পর্যায়ে খোঁজ খবর নিয়ে এবং কথা বলে যে চিত্র পাওয়া গেছে তাতে দেখা যায় মোটামুটি ৬ কারণে কমছে না চালের দাম। সরকার ধানের চেয়ে চাল বেশি কেনায় মিলাররা দাম বাড়িয়েছেন, ব্র্যান্ড কোম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করছে, মিলাররা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন। তাদের সমালোচনার কোনো মূল্য নেই আমাদের কাছে, মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে। শান্তিরক্ষা মিশনে র্যাব কর্মকর্তাদের নিষিদ্ধ করতে হিউম্যান রাইটস ওয়াচ সহ ১২ আন্তর্জাতিক সংগঠনের দাবি মূল্যহীন বলে প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। মানব জমিনের সঙ্গে আলাপে গতকাল প্রতিমন্ত্রী হিউম্যান রাইটস ওয়াচের সমালোচনা করে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য বিবৃতি বা ঘোষণার কোনো মূল্য নেই আমাদের কাছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দেশে বিজেপি বিরোধী জোটের নেত্রী হিসেবে প্রথম পছন্দ মমতাই, বলছে সমীক্ষা সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কংগ্রেস যতই মানতে না চাক দেশে বিজেপি বিরোধী মুখ হিসাবে এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এ দাবি এবার প্রতিষ্ঠিত হল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা সমীক্ষাতেও, যাতে বলা হচ্ছে এ মুহূর্তে বিরোধী জোটের নেতা হিসাবে দেশবাসীর প্রথম পছন্দ মমতাই। ২ নম্বরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের রাহুল গান্ধী অনেকটাই পেছনে। সদ্যই ইন্ডিয়া টুডে তাদের মুড অব দ্য নেশন সমীক্ষা প্রকাশ করেছে, যাতে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে নরেন্দ্র মোদী উঠে এলেও তাঁর জনপ্রিয়তা আগের তুলনায় বেশ খানিকটা কমেছে। বক্তৃতায় বেটি বাঁচাও স্লোগান বলতে গিয়ে মুখ ফসকে বিড়ম্বনায় প্রধানমন্ত্রী মোদী। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, স্রেপ উচ্চারণ বিভ্রাট আর তাতেই কটাক্ষের বন্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চারণ বিভ্রাটে বেটি পড়াও শুনে মনে হচ্ছে বেটি পটাও, ব্যাস তাতেই মিমের বন্যা, কটাক্ষের ছড়াছড়ি। দিন কয়েক আগেই আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে টেলি প্রম্পটার বিভ্রান্তিতে নাজেয়ার হয়েছিলেন মোদী। এবারে তারই স্বপ্নের প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও হয়ে গেল বেটি পটাও। আপনি কি উত্তরপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ? আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর নিজের কথাতেই ছড়াল জল্পনা, কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে একটি ইশতেহার প্রকাশের কর্মসূচি ছিল শুক্রবার। সেখানেই তাকে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে। তার উত্তরে প্রিয়াঙ্কা বলেন, আপনি কি অন্য কোনো মুখ দেখতে পাচ্ছেন? প্রিয়াঙ্কার এ কথাতেই জল্পনা ছড়ায়। প্রশ্ন ওঠে, তাহলে তিনিই কি উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ? আইএএস ক্যাডার আইনে কেন্দ্রের বিরোধিতায় মমতার পাশে বিজেপি ও এনডিএ শাসিত রাজ্য। আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, আইএএস রুল সংশোধনের বিরোধিতা করে দুবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই আইন সংবিধানের কাঠামোর পরিপন্থী বলে মন্তব্য করেছিলেন তিনি। এর আগে কেরল ও মহারাষ্ট্র মমতার সুরে সুর মিলিয়েছিল, এবার মমতার পাশে দাঁড়াচ্ছে বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলোর একাংশ। সূত্রের খবর, এ নয়া প্রস্তাবিত আইনের বিরোধিতা করে একাধিক রাজ্য কেন্দ্রের আইএএস নিয়ন্ত্রক ডিপার্টমেন্ট অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিংকে চিঠি পাঠিয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে এনডিএ শাসিত উড়িষ্যা, বিহার, মেঘালয় ও বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে থাকছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। আলাপন
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা বিষয়ক সাক্ষাৎকারের চতুর্থ ও শেষ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন প্রায় দুবছর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তারপর কিছুদিন হল খুলে দেয়া হয়েছে। এখন আবার নতুন করে করোনা পরিস্থিতি চোখ রাঙাচ্ছে, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে, সরকার এরই মধ্যে কিছু কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তো দুবছর বন্ধ থাকার সময় যে ক্ষতি হয়েছে বা যে ত্রুটি ছিল তা গত তিন পর্বের আলোচনায় উঠে এসেছে। আজ আমরা প্রায়োগিক শিক্ষাসহ আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলব। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা আমাদের শিক্ষা বিষয়ক সাক্ষাৎকারের প্রথম পর্বের আলোচনা শুরু করেছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড এ বিষয়টি দিয়ে। শিক্ষা দেশ ও জাতিকে আলোকিত করে, সামনের দিকে নিয়ে যায় জাতিকে। সেই মূল স্তম্ভের জায়গাটিতে নানা রকম ব্যত্যয় রয়েছে, যে কথা আপনি গত তিনটি আলোচনায় বলেছেন। তো আমরা সবাই জানি কার্যকর তথা প্রায়োগিক শিক্ষার একটি বিষয় আছে যা মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে প্রায়োগিক শিক্ষার অবস্থাটা কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন?
বিষয়টা হচ্ছে যে আমরা একটি উন্নত প্রকর্ষ প্রযুক্তির যুগে আছি বর্তমানে। বাংলাদেশ কিন্তু অনেক আগের থেকেই ডিজিটাল ওয়ার্ল্ডে প্রবেশ করেছে, এবং আমরা দেখেছি যে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও আমাদের ছেলে মেয়েদের মধ্যে এই টেকনোলজিক্যাল বা এইগুলো ব্যাপারে আগ্রহ আছে। আমাদেরকে কাজ হচ্ছে সেইটার এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া। ওদের কিন্তু আগ্রহ আছে, সে এবং সেই সক্ষমতা অ্যাকুইপমেন্ট কিন্তু আছে, সেই সুপ্ত প্রতিভাটাকে জাগিয়ে তোলার জন্য পরিবেশ তৈরি করে দেওয়া। আমি ওইটার উপরেই জোর দিচ্ছি। প্রযুক্তির ব্যবহারকে নিয়ে ডিজিটাল যে প্ল্যাটফর্ম আর সবকিছুকে, সেগুলিকে উপযুক্ত ভাবে কাজে লাগিয়ে তাদেরকে সহায়তা করা। এটা সহায়তা না করতে পারলে পর যে মেয়ার নাই ডিরেইল, কারণ তারা এই প্রযুক্তির এই যে খারাপ দিকগুলো হয়তো তারা শেষ পর্যন্ত অনুসরণে চলে যাবে বা যাচ্ছে। আমরা অনেক ধরনের অস্থিরতার কথা শুনি বা অনেক ধরনের বিষয় শুনি, কিন্তু এর ভিতরে যে একটা গঠনমূলক অনেক সুযোগ আছে, সৃষ্টি আছে। এবং আমাদের ছেলে মেয়েরা আমরা দেখেছি অনেক সময় এখান থেকে ঢাকায় বসেই কিন্তু তারা বাইরের অনেক সফটওয়্যার বা আরো অন্যান্য কাজে কিন্তু তারা করছে।
জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি এ সম্পর্কে কি আরো কিছু বলবেন?
আমাদের এই পথগুলোকে অর্থাৎ বিজ্ঞান, টেকনোলজিক্যাল, ডিজিটাল বা আরো অন্যান্য যেসব আধুনিক যে সমস্ত ব্যবস্থা সুযোগ সুবিধা দিয়ে আছে সেগুলো, যেমন আমি মনে করি ইন্টারনেট, ইন্টারনেটের ব্যবহার বিষয়গুলোকে আরো পরিব্যাপ্ত করে দেওয়া, যাতে তারপর আমরা ওই যে ইউনিভার্সিটির কথা বলছিলাম গত দু বছর অনলাইনে আমি ক্লাস নিয়েছি, সেই সুদূর গ্রাম থেকে অনেক ছেলে মেয়েরা সপ্তাহে যে ক্লাসে তারা অংশগ্রহণ করে, কিন্তু প্রায়শই তারা বলে যে স্যার কারেন্ট নাই, স্যার এই এটা আমি ধরতে পারছি না, স্যার আমি বেরিয়ে গিয়েছিলাম। আনইন্টারাপ্টেড ব্যবস্থাগুলো করতে হবে, এই এনভায়রনমেন্ট অবকাঠামো গুলো তৈরি করে দিলে ওরা ওটার সাথে সংযুক্ত হবে। আমি একই সাথে মনে করলাম যে স্বাস্থ্য সুরক্ষার জন্য শহরের মানুষেরা আক্রান্ত হয়েছে, তাদের আমি পুরো দেশকে স্বাস্থ্য সুরক্ষার নামে তাদের কর্মকাণ্ডকে থামিয়ে দিলাম, এইটা না, এখানে আমাকে জোনিং করতে হবে, ভাবতে হবে, এই ধরনের বিষয়াদিগুলোকে সামনে আনতে হবে। এবং সে সামনে আনার জন্য আবার বলছি একটি সর্বপ্রকার পক্ষপাতিত্বহীন, সকলকে নিয়ে এগোতে হবে, কাউকে পিছনে ফেলে কিন্তু এগুলো যাবে না। যেটা এসডিজি গোলের একেবারে মূল বাণী হচ্ছে সকলকে নিয়েই এগিয়ে যাও, কাউকে পিছনে ফেলে নয়। তো দেখতে হবে বারবার যে কেউ কেউ পিছনে পড়ে যাচ্ছে কিনা, পড়ে যাওয়ার মতন অবস্থা তৈরি হচ্ছে কিনা, সকলকে সমানভাবে সহযাত্রী করতে পারলে পর তাহলেই এই ছোটখাটো বাধা নিষেধ বাধার বিন্ধ্যাচল পেরোনো সম্ভব হবে।
ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি মাঝে মাঝে একটা কথা বলে থাকেন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। তো শিক্ষা ব্যবস্থা, ব্যবস্থাপনা এবং পদ্ধতির ক্ষেত্রে যে দুর্নীতি কিংবা অনৈতিক জায়গার অভিযোগ পাওয়া যায়, যে কারণে শিক্ষক নিয়োগে বাণিজ্য, শিক্ষা বাণিজ্য হয়ে থাকে, শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতির কথা শোনা যায়। দুর্নীতি অনেক ক্ষেত্রে আছে দেশের, তবে শিক্ষাক্ষেত্রের কথা অনেক বেশি শোনা যায়। তো কিভাবে শিক্ষার ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করা যাবে, আপনার পরামর্শ কি?
এ ব্যাপারে সমগ্র জাতিকে এবং আমি মনে করি জাতির নেতৃত্বকে সকলকে একটি কঠোর বৃত্ত কমিটমেন্টে আসতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে না, আমরা অন্তত এই এই ক্ষেত্রগুলোতে কোন প্রকার গাফিলতি বা টলারেন্স তারা বলে যেটা করব না, এ ব্যাপারে প্রতিশ্রুতি আসতে হবে, প্রতিশ্রুতি এবং প্রত্যয়, এই বিষয়গুলোকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে যে না, আমরা সকলে যদি মিলে শিক্ষার দিকে যদি নজর না দেই এবং শিক্ষার এই ত্রুটিগুলোকে যদি দূর করার চেষ্টা সচেষ্ট না হই, তাহলে আমাদের অন্যান্য খাত ক্ষেত্রগুলোতেও আমরা কোনো সফলতা পাব না। আমরা এই জন্যেই এক নম্বর হিসেবে শিক্ষার দিকে নজরটা দিলেই আমার অর্থনৈতিক সমস্যা, অন্যান্য সামাজিক সমস্যা, অন্যান্য সমস্যাগুলোর থেকে আমরা ক্রমান্বয়ে নিষ্কৃতি পাবো বা পাওয়া যাবে। সুতরাং লক্ষ্যভেদী যেটা বলে টার্গেটেড লক্ষ্যভেদী বা যেটাকে আমরা বলি টেকসই লক্ষ্যভেদী যদি কোনো উদ্যোগ নিতে হয় সেটা শিক্ষাকে কেন্দ্র করে নিতে হবে, প্রথমে সর্বাগ্রে সকল স্তরে এই মূল্যবোধটা খুব স্পষ্ট করতে হবে, এই প্রতিশ্রুতি থাকবে যে অন্তত শিক্ষা ক্ষেত্রে আমরা, অন্তত ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেন অন্তত নৈতিকতা, দুর্নীতি মুক্ত হওয়ার ব্যাপারটা, সদাচার, শিষ্টাচার, জবাবদিহিতা, এইগুলোকে যেন আমরা এস্টাবলিশ করতে পারি। এই এস্টাবলিশ করলেই তখন অন্যান্য সমস্যাগুলো কাটানোর পথে কিছুটা এগিয়ে যাবে। আমরা এই শিক্ষাকে যদি অমনোযোগিতা রেখে অন্যদিকে প্রচুর উন্নতি করি, কিন্তু এই উন্নতি কিন্তু টেকসই হবে না। আমি খুব সুন্দর ভাবে রাস্তাঘাট তৈরি করলাম, কিন্তু সেই রাস্তায় চলবার মতন সভ্য, ভদ্র, ভব্য চালক বা পাঠক তাদেরকে যদি না তৈরি করতে পারি, তাহলে ওই রাস্তা বানানোটাই সার হবে, ওই রাস্তা রক্ষণাবেক্ষণ আর হবে না। তা সুতরাং শিক্ষাকেই সর্বাগ্রে নজর দিতে হবে, শিক্ষাকে যথাস্থানে আনতে হবে, আনলেই পর তখন অন্যগুলো সব লক্ষ্য করা সম্ভব হবে।
জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ শিক্ষার গুরুত্ব এবং শিক্ষা ব্যবস্থা ত্রুটি দুর্নীতি সহ আরও অনেক সূক্ষ্ম বিষয় নিয়ে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানটি এখানেই গুটিয়ে নিচ্ছি। আগামী আসরে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে আসরেও আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি। সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন শুনলেন। শ্রোতা বন্ধুরা, শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। এ অঞ্চলে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়া প্রসঙ্গে তেহরানের জোমার খতিব। রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন রাইসি। কামাল ভান্দি জানালেন, ইরান রাশিয়া কৌশলগত পরমাণু সহযোগিতা জোরদার করবে। করোনার সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে দুই সপ্তাহ বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে লাগবে টিকা সনদ। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বোধ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এবারে আমাদের অনুষ্ঠানের সময়সূচি মিটার ব্যান্ড ও ফ্রিকোয়েন্সি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 8:53 এবং তেহরান সময় সন্ধ্যা 5:53 আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persttoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।